দাও ইখলাস মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله القول البدی নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে, মদিনা তাজদার রসুলদের সরদার হুজুরে আনোয়ার নবী মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে দুরুদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দুরুদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূর করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, দুরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে, যার মধ্যে থেকে একটি শুনলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদ শরীফ পাঠ করলে বিপদ আপদ কেটে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। তো আসুন আমরা দুরুদ শরীফের বরকত অর্জনের নিয়তে একসাথে একত্রে দুরুদ শরীফ পাঠ করি।
ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি أنت شمس الضحى أنت بدر الدجى أنت صدر العلا أنت نور الهدى يا رسول الله سلام عليك الله سلام عليك صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নং আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমরা শ্রেষ্ঠতম ওই সব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে। এখন পর্যন্ত পৃথিবীতে যত মানব জাতি এসেছে, হে উম্মতে মুহাম্মাদি, ও সকল মানব জাতির মধ্যে তোমরা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কেন? তা'মুরুনা বিল মা'রুফ, কারণ তোমরা সৎ কাজের আদেশ দাও, তোমরা মানুষদেরকে নেকির প্রতি আহ্বান করে থাকো। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করে থাকো। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইমান রাখো। এই কারণে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে উম্মতে মুহাম্মদী পর্যন্ত, আমাদের পর্যন্ত যত মানব জাতি এসেছে, সবচেয়ে উত্তম হচ্ছে আমরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, যেভাবে আমাদের প্রিয় নবী সমস্ত রাসূলদের সর্দার, ঠিক সেভাবে আমরা, অর্থাৎ প্রিয় নবীর উম্মতি, সকল উম্মতিদের সর্দার। আর এর বিশেষ কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে এ উম্মতিকে যে কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে, তা পূর্ববর্তী অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। পূর্বের উম্মতদের সময় কি হইতো? পূর্বের উম্মত অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ধরে নেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, যত 1,24,000 বা 2,24,000 আম্বিয়ায়ে কেরাম যারাও এসেছেন, এক রিওয়ায়েত অনুযায়ী 2,24,000ও আছে। তো যত আম্বিয়ায়ে কেরাম পয়গম্বর এসেছেন, শুধু তারাই পৃথিবীতে এসে নেকির দাওয়াত দিত, শুধু তাদেরই দায়িত্ব ছিল মানুষদেরকে নেকির আহ্বান করা এবং মন্দ কাজ থেকে বাধা দেয়া, উম্মতির দায়িত্ব ছিল না। নামাজ পড়ার নির্দেশ শুধু ওই যুগের নবী দিত, কোনো মানুষ মানুষকে দিত না, সাধারণ মানুষ মানুষকে দিত না। যাকাত দেওয়ার নির্দেশ পূর্বেও ছিল, শুধু নবী বলতেন, কোনো মানুষ মানুষকে বলতেন না। এখন তো আমরা রাস্তায় চলতে ফিরতে বলতে পারি, ভাই চলো নামাজ পড়ার জন্য চলো, ভাই কোরআন শরীফ তেলাওয়াত করো, অমুক কাজ করো, ওটি কল্যাণমূলক কাজ, মানুষকে সাহায্য করো। পূর্বেকার উম্মতদের এরকম বলার প্রয়োজনও ছিল না, তারা বলতোও না, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে নাই। একমাত্র দায়িত্ব ছিল ওই নবীর, ওই রসুলের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এসেছিলেন, তো ইব্রাহিম আলাইহিস সালামেরই দায়িত্ব ছিল শুধু নেকির দাওয়াত দেওয়া। হ্যাঁ, উম্মতিদের কাজ কি ছিল? পূর্বেকার উম্মতিদের কাজ ছিল যে নবী যে কথা বলছেন, শুধু তার উপর আমল করার, কিছু না, শুধু ইবাদত করা। কিন্তু যেহেতু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবেন না, নবী আসার দরজা বন্ধ হয়ে গেল, তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর উম্মতিকে সৌভাগ্য দিয়েছে যে সকল আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যে মহান কাজ করেছে, ওই মহান কাজ উম্মতে মুহাম্মাদী সম্পাদন করবে। সকল আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদের উপর যে আসমানে কিতাব অবতীর্ণ হইত, তারা ওই অবতীর্ণ কিতাবকে নিজের অন্তরে রেখে, মন মস্তিষ্ক রেখে মানুষদের নেকির দাওয়াত দিত, ওই উম্মতিদের দায়িত্ব ছিল না এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে দায়িত্ব দিয়ে দিলেন যে তাদের উপর যে আসমানে কিতাব নাজিল হয়েছে, কোরআনে পাককে তারা হিফজ করবে, মানুষদেরকে নেকির দাওয়াতও দিবে। এই উম্মতে মুহাম্মাদীর মধ্যেই আলিমও হবে, মুফতিও হবে, মুফাসসিরও হবে, মুহাদ্দিসও হবে। অথচ পূর্বেকার উম্মতিদের মধ্যে এত প্রকারভেদ ছিল না। হ্যাঁ, তারাও কিতাবের ইলম অর্জন করত, যাদেরকে পাদরি বলা হইতো, তাওরাতের ইলম, ইঞ্জিলের ইলম, জবুর শরীফের ইলম, এগুলো আসমানে কিতাব না। আবার যেসব সহিফা নাজিল হইতো, সহিফার জ্ঞান, এসব পূর্বেকার উম্মতিরা শুধু অর্জন করত। আর এই উম্মতিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি কোরআনের জ্ঞান অর্জন করো, মানুষকে শিখাও, তুমি হাদিসের জ্ঞান অর্জন করো, তাহলে তুমি মুহাদ্দিস, তুমি কিতাবের জ্ঞান অর্জন করো কোরআনে, তাহলে তুমি মুফাসসির। মূল কথা হচ্ছে যে এই উম্মতিকে এত শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে কারণ এই উম্মতিকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরু বিল মারুফ নাহিউন আনিল মুনকারের, মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা সবচেয়ে উত্তম। পূর্বেকার নবী রাসূলগণ এই কথা কখনো বলেন নাই যে কথা প্রিয় নবী বলেছেন। কোন কথা? যেমন হাদিসে মুবারাকাতে রয়েছে, মদিনার তাজদার রাসূলে খোদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, আমার পক্ষ থেকে যদি একটি কথা হয়, একটি আয়াত হয়, একটি বাক্য হয়, তাহলেও তোমরা অপর মানুষের কাছে তা পৌঁছিয়ে দাও। এটা আমার প্রিয় নবীর বাণী, এটা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা একটা হাদিস শুনলাম না, এই হাদিসটাও অপর মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের উপর ফরজ। আর হাদিসটা কি? আমার প্রিয় নবী বলছেন, আমার পক্ষ থেকে একটি কথাও যদি হয় অপরের কাছে পৌঁছিয়ে দাও। আমার প্রিয় নবী অপর মুসলমানকে সালাম দেওয়ার নির্দেশ দিয়েছেন, আমাদেরকে তালিম শিক্ষা দিয়েছেন যে অপর মুসলমানকে দেখে পরিপূর্ণ সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দায়িত্ব অপর মুসলমানকেও পৌঁছিয়ে দেওয়া, যে প্রিয় নবী বলেছেন, আমি এই হাদিস শুনেছি যে প্রিয় নবী বলেছেন পরিপূর্ণ সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম বললে শুধু হবে না, সালাম আলাইকুম সালাম এভাবে না, পরিপূর্ণ সালাম দাও, এটা আমার প্রিয় নবীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অসংখ্য আয়াতে মুবারাকা এমন অবতীর্ণ করেছেন যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে তোমরা মুসলমান হয়ে অপর মুসলমানকে নেকির দাওয়াত দাও, ভালো কাজের প্রতি আহ্বান করো। এই যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে মানুষদের মধ্যে যে ভাই নিজেই ভালো আমল করো, অপর মানুষ কী করছে তা দেখার প্রয়োজন নাই, ভাই নিজের জান বাঁচাও, নিজে নামাজ পড়ো, আমার পাশের সাথী, আমার বন্ধু, আমার ভাই, আমার বোন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন ভালো আমল করুক বা না করুক, এটা আমার দেখার বিষয় না। তাদেরকে শুধু রোজি রিজিক অর্জন করে খাওয়াই দিয়ে বড় করে দিলেই হলো, বাকি আমি নামাজ পড়ি, আমি আল্লাহ 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 করি। এই যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে মুসলমানদের মধ্যে, আমি নামাজ করব, আমি হজ করব, আমি হুজুর হব, আমি টপি পরব, আমি পাগড়ি পরব, আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজন, আমার লোকজন, আমার শান্তি, এরা যা ইচ্ছা করুক, এতে আমার কোনো আসা যাওয়া যায় না। ভাই নিজের জান বাঁচাও, নিজেকে দেখো, আর বলবে কে, বলে টাইম লস কে করবে, কেউ আমার কথা শুনবে? এই যে এই ধরনের কনসেপ্ট, এটা ভুল। অথচ প্রত্যেক মুসলমানের উপর, আমার আপনার প্রত্যেকের উপর আলাদা আলাদাভাবে ফরজ। আপনি যে পজিশনে আছেন, আপনি যে স্টেটাসের মধ্যে আছেন, আপনি যে অবস্থাতে আছেন, সে অবস্থা থেকে আপনাকে অপর মানুষকে নেকির দাওয়াত দেওয়া ফরজ। যদি আপনি দেখছেন কেউ মন্দ কাজ করছে, তাকে বাধা দেওয়া, আপনি জানেন যে সে আপনার কথা শুনবে, তাহলে আপনাকে বাধা দেওয়া আপনার উপর ওয়াজিব, বাধা দিতে হবে। কেউ যদি জুলুম করছে, আপনি জানেন আমি বাধা দিলে সে শুনবে, বাধা দেওয়া ওয়াজিব। আপনি জানেন যে আমি যদি বলি ভালো কাজ করার জন্য, কল্যাণময় কাজ করার জন্য, তাহলে সে করবে, তাহলে কল্যাণময় কাজ করার জন্য আপনাকে বলা ওয়াজিব এবং ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? ওয়ামান আহসানু কাওলান, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর প্রতি ডাকে, ওর চেয়ে উত্তম কথা কার হতে পারে? ওয়া আমিলা সলিহা, মানুষকে ডাকে ভালো কাজের দিকে, আল্লাহর দিকে, এবং নিজেও ভালো আমল করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি মুসলমান। আল্লাহ তাআলা কত সুন্দর একটা কথা বলছেন, যে অপর মুসলমানকেও ভালো কাজের আদেশ দেয়, নেকির প্রতি ডাকে, আবার নিজেও ভালো আমল করে, তারপর দাবি করে, হ্যাঁ ভাই আমি একটা মুসলমান, বা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একটা মুসলমান। এ কথা আল্লাহ তাআলাকে বেশি পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অপর স্থানে ইরশাদ করছেন, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাহ উলাইকা আসহাবুল মাইমানাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এবং যারা ঈমান গ্রহণ করেছে, যারা মুসলমান, এবং মুসলমান হয়ে অপর মুসলমানকে ধৈর্যের উপদেশ দেয় যে ধৈর্য ধারণ করো, ওয়া তাওয়াসাউ বিল মারহামাহ, এবং একে অপরের প্রতি নরম এবং দয়ার উপদেশ দেয় যে একে অপরের সাথে নমনীয় হও, ক্ষিপ্ত হইও না, রাগান্বিত হইও না, বরং নমনীয় হও, এক মুসলমান হয়ে অপর মুসলমানের প্রতি নরম হও, এরকম উপদেশ যারা দেয়, উলাইকা আসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা ইরশাদ করছেন তারাই হচ্ছে দানপন্থী, তারা হচ্ছে দানপন্থী, অর্থাৎ তারাই হচ্ছে সফল। কিয়ামতের দিনে যাদের আমলনামা বেশি হবে তাদেরকে কিন্তু দান হাতে তাদের রেজাল্ট দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, আর যাদের গুনাহের পাল্লা ভারী হবে তাদের রেজাল্ট, তাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। ওই হিসাবে আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে দানপন্থী, যে যাদের ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে, তারা যারা নেকির আহ্বান দেয়, মানুষদেরকে ধৈর্যের উপদেশ দেয়, ধৈর্য হারা না ধৈর্যের, এবং অপর মুসলমানের সাথে নরম হওয়ার উপদেশ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করছেন। আর মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে রয়েছে যে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি, যে ব্যক্তি অপর মুসলমানকে বা অপর মানুষকে কল্যাণের পথ দেখাবে সে ব্যক্তি ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে যে ওই পথে চলবে। আপনি একজনকে নামাজের প্রতি আহ্বান দেন, ভাই নামাজ পড়ো, আপনি নামাজের জন্য তাকে অনেক বুঝাইলেন, ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, এখন আপনার কথা শুনে সে নামাজি হয়ে গেল, এখন সে যত দিন পর্যন্ত নামাজ পড়তে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত সে নামাজ পড়তে থাকবে, আপনি বসে আছেন আপনার আমলনামায় নেকি লেখা হতে থাকবে। এই যে কনসেপ্টটা, এটা উম্মতে মুহাম্মাদির মধ্যে রয়েছে, পূর্বেকার উম্মতের মধ্যে ছিল না। আমাদের জন্য নেকি করা এত সহজ, আপনি যদি কাউকে কোনো ভালো কাজের আহ্বান দেন আর সে যদি কাজ করা শুরু করে দেয়, আপনি বসে বসে আপনার নেকির মিটার চালু হয়ে যাবে। এখন আপনি যদি দশজনকে নেকি নামাজি বানিয়ে মৃত্যুবরণ করেন, আপনার কারণে যদি বেশি না 25 জন মানুষও নামাজি হয়ে যায়, নেককার হয়ে যায়, সুন্নাতের উপর আমলকারী হয়ে যায়, হারাম ছেড়ে হালাল উপার্জনে লেগে যায়, আপনি হয়তো ইন্তেকাল করে যাবেন কিন্তু আপনার ইন্তেকালের পরেও তাদের সকলের নেকি আপনার কবরে আসতে থাকবে। এটা হচ্ছে নেকির দাওয়াতের বেনিফিট, স্বভাব। তো এই যে এত বড় একটা কাজ, মানুষকে নেকির প্রতি আহ্বান করা, মন্দ কাজ থেকে নিষেধ করা, বর্তমানে মুসলমানদের মাঝে এই জিনিসটা অনেক বেশি কমে গিয়েছিল, না বলতেই নাই। মানে এক মুসলমান হয় অপর মুসলমানকে নেকির দাওয়াত দিবে, ভালো কাজের প্রতি আদেশ দিবে, আমরুন বিল মারুফ ওয়া নাহিউন আনিল মুনকার, এই যে একটা কনসেপ্ট, এটা মুসলমানদের মাঝখানে উঠেই যাচ্ছিল। এমতো অবস্থায় আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় 41 বছর পূর্বে, 41 ইয়ার্স পূর্বে একজন আল্লাহর নেককার বান্দা এই উদ্যোগ নেয় যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য ইনশাআল্লাহ আজ্জাবাজাল বের হয়ে যাব। আর ঠিক তাই হইল যে একজন মর্দে ক্যালেন্ডার, বীরশ্রেষ্ঠ একজন মহাপুরুষ এই উদ্যোগ নিল, এবং আলহামদুলিল্লাহ আজ 41 বছর পর আপনাদের সামনে রয়েছে এই দাওয়াতে ইসলামী। দাওয়াতে ইসলামী একটি অরাজনৈতিক কোরআন এবং সুন্নাত প্রচার এবং প্রসারের একটি সংগঠন, যে সংগঠনের একটা উদ্দেশ্য আছে, যেভাবে প্রত্যেক প্রতিষ্ঠান প্রত্যেক সংগঠনের একটা উদ্দেশ্য হয়, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যা স্বয়ং এই প্রতিষ্ঠানকে যিনি তৈরি করেছে সে উদ্দেশ্য দিয়েছে, আর সে উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এই সংশোধন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য এটাই কোরআন এবং হাদিস অনুযায়ী। কোরআন এবং হাদিস থেকে আমরা কী পেলাম এতক্ষণ? যে নেকির প্রতি আহ্বান করো, নিজেকেও সংশোধন করো, অপরকেও সংশোধন করো। তো এই দাওয়াতে ইসলামী সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজেকেও সংশোধন করতে হবে, অপর মুসলমানকেও সংশোধন করতে হবে, সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এটা হচ্ছে দাওয়াত ইসলামের উদ্দেশ্য। আর এই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হচ্ছে শেখ তারিকত আমির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদের রিজভী দামত বরকাতুল আলিয়া, যিনি এখনও আলহামদুলিল্লাহ হায়াতে মুবারাকাতে আছেন। তার বয়স এখন 60-এর উপরে, কিন্তু তিনি নিজের জীবনের প্রায় 50 বছর দাওয়াতে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। আজ থেকে 41 বছর পূর্বে এই দাওয়াত ইসলামী কোনো সংগঠন ছিল না, প্রতিষ্ঠান ছিল না, কিন্তু তিনি একা এই প্রতিষ্ঠানটি শুরু করেন। ভারতবর্ষের যত বড় বড় ওলেমায়ে কেরামগণ আছেন তারা সকলে একটা মিটিং বসান, একটা বৈঠক বসে। আমি আজ থেকে 41 বছর পূর্বের ঘটনা বলছি। ভারতবর্ষের বড় বড় ওলেমায়ে কেরামগণ, যাদের নাম ইতিহাসের মধ্যে আপনি পাবেন, আল্লামা ইরশাদুল কাদেরী রহমতুল্লাহ তাআলা, গাজালিয়ে জামান আল্লামা কাসেমী শাহ সাহেব রহমতুল্লাহ তাআলা, কারি রেজাউল মুস্তাফা রহমতুল্লাহ তাআলা, আরও বড় বড় ওলেমায়ে কেরামদের পুরো ভারতবর্ষের একটা বোর্ড মিটিং বসে, আর সব হক্কানি আলিম ওলেমাদের এই বোর্ড মিটিংয়ের আসল উদ্দেশ্য ছিল যে মুসলমানরা পদভ্রষ্ট হয়ে যাচ্ছে, মুসলমানদেরকে নেকির প্রতি আহ্বান করার জন্য, ভালো কাজের প্রতি আহ্বান করার জন্য, মন্দ কাজ থেকে বাধা দেওয়ার জন্য কেউ নাই। যারাও দিচ্ছে তারা বদ আকিদার দিকে মানুষদেরকে ধাবিত করছে, মানুষদের আকিদাকে নষ্ট করে দিচ্ছে, মানুষদের আমলকে নষ্ট করে দিচ্ছে। তাই এমন একটা জিনিস প্রয়োজন যা মানুষদেরকে হকের সাথে 100% পিওরিটির সাথে কোরআন এবং হাদিসের প্রতি আহ্বান করবে। তখন এ সকল ওলেমায়ে কেরামগণ একজন মহাপুরুষকে দায়িত্ব অর্পণ করেন, আর সে ব্যক্তি হচ্ছে মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা। আজ তিনি বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু আজ তার ওসিলায় এই যে ভারতবর্ষের বড় বড় ওলেমায়ে কেরামগণ যে তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে হে মাওলানা ইলিয়াস আপনি এ কাজ শুরু করেন, আপনি একা শুরু করেন, আমরা আপনার সাথে আছি, মানুষেরাও আপনার সাথে হয়ে যাবে। তিনি একা মসজিদ থেকে মসজিদে গিয়ে, এলাকা থেকে এলাকা গিয়ে, শহর থেকে শহরে গিয়ে কষ্ট করে, ঘুমকে হারাম করে, মাঝে মাঝে না খেয়ে তিনি নেকির কাজের প্রচার এবং প্রসার করে গিয়েছেন। আর আজ হাজার হাজার নয়, প্রায় 200টিরও বেশি রাষ্ট্রের মধ্যে দাওয়াত ইসলামে নিজের কাজ করে যাচ্ছে, 200টিরই বেশি রাষ্ট্রে দাওয়াত ইসলামে নিজের কাজ করে যাচ্ছে। প্রায় 80টি বিভাগের মধ্যে দাওয়াত ইসলামী একটা সংগঠন, এর মধ্যে 80টি বিভাগ রয়েছে, যার মধ্যে থেকে কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। যেমন এর মধ্যে থেকে একটি বিভাগ হচ্ছে জামিয়াতুল মদিনা। এই জামিয়াতুল মদিনার মধ্যে হাজারো হাজার ছাত্র আলিম কোর্স করছে। একটি শাখা আবার মাদ্রাসাতুল মদিনা, এই মাদ্রাসাতুল মদিনার মধ্যে লক্ষ লক্ষ ছাত্র নাজরা এবং কোরআনের হিফজ করছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সব কিছু ফি সাবিলিল্লাহ, যারা আলিম কোর্স করছে তারাও ফি সাবিলিল্লাহ এবং যারা হিফজ করছে তারাও ফি সাবিলিল্লাহ। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা হোক বা জামিয়াতুল মদিনা হোক, আলিম কোর্সের প্রতিষ্ঠান হোক বা হিফজের প্রতিষ্ঠান হোক, কোনো রকমের টাকা পয়সা নেওয়া হয় না, ছাত্রদের থেকে নেওয়া হয় না, সব আপনাদের দান অনুদানেই চলছে, মুসলমানদের দান অনুদানে চলছে। এটা শুধু দুইটা ডিপার্টমেন্ট বললাম, দুইটা বিভাগ বললাম, এভাবে আরও 80টি বিভাগ রয়েছে, যার মধ্যে থেকে একটি মদিনী চ্যানেল। কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া, কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট নাই, মিউজিক নাই, এসব কিছু ছাড়া তিনটা ভাষার মধ্যে প্রায় 6টা স্যাটেলাইটে দাওয়াত ইসলামের চ্যানেল, মদিনী চ্যানেল এটা চলছে, যেখানে মানুষদের ঘরে ঘরে, যেখানে গান বাজনা ফিল্ম ড্রামা সিরিয়াল চলছিল, আর এ দাওয়াত ইসলামী এখন ঘরে ঘরে কোরআন এবং হাদিসের প্রচার প্রসার করছে। এখন টিভির মাধ্যমে মানুষ কোরআনের তেলাওয়াত শুনছে, টেলিভিশনের মাধ্যমে মানুষ হাদিস শুনছে, মানুষ নিজে সংশোধন করছে। এরই মধ্যে থেকে আরেকটি ডিপার্টমেন্ট হচ্ছে FGRF, এনজিও হয় না এনজিও, এই দাওয়াত ইসলামীর বিভাগের মধ্যে একটা এনজিও হচ্ছে FGRF। এনজিও তো নিজে একটা বিভাগ হয়, দাওয়াত ইসলামী এত বড় যে দাওয়াত ইসলামীর মধ্যে একটা বিভাগ হচ্ছে এনজিও বিভাগ, যার নাম হচ্ছে FGRF। এই FGRF-এর কাজ কি? পৃথিবীর মধ্যে যত বিপদগ্রস্ত মানুষ রয়েছে যারা কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপদের মধ্যে আক্রান্ত, কোনো জায়গায় যদি সুনামি চলে আসে, ভূমিকম্প চলে আসে, যে কোনো ধরনের বন্যা যদি চলে আসে, তাহলে এ দাওয়াত ইসলামী ও সকল বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। শুধু বাংলাদেশ নয়, আর পূর্বেও বলেছি 200টি রাষ্ট্রের মধ্যে দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে, একটাই উদ্দেশ্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়। এই 41 বছরের মধ্যে ইতিহাস সাক্ষী, দাওয়াতে ইসলামী কোনো রকমের মিছিল বের করে নাই, কোনো রকমের বিক্ষোভ করে নাই, ভাঙচুর করে নাই, কিচ্ছু করে নাই, যার কারণে আজ ইংরেজ রাষ্ট্রগুলোতে, ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতেও দাওয়াত ইসলামীকে আহ্বান করছে, আপনি আসেন কোনো সমস্যা নেই, আপনি কাজ করেন কোনো সমস্যা নেই। এগুলো কারণ কি? দাওয়াত ইসলামী সাইলেন্টলি কাজ করে, পোলাইটলি কাজ করে, কোনো রকমের ক্ষোভ বিক্ষোভ মিছিল এগুলো নাই, রাজনৈতিক কোনো সম্পর্কই নাই দাওয়াত ইসলামের সাথে। বরং দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রিজভী দামত বরকাতুল আলিয়া কি বলেছেন, তিনি বলেন, তার বাণী এটি, তিনি বলেন, যদি তোমরা দাওয়াত ইসলামীকে শেষ করতে চাও, যদি তোমরা দাওয়াত ইসলামীকে ভেঙে দিতে চাও, এই সংগঠনকে শেষ করে দিতে চাও, তাহলে দাওয়াতে ইসলামীকে রাজনৈতিক বানিয়ে দাও, পলিটিক্যাল বানিয়ে দাও, এই দাওয়াত ইসলামী শেষ। তো কারণ কি? কারণ দাওয়াত ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্ট, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টের জন্যই দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। আর এ কারণে আজ হাজার হাজার লক্ষ লক্ষ, শুধু বৃদ্ধ নয়, শুধু শিশু নয়, আর যুবকেরাও দাওয়াত ইসলামীর আয়তায় এসে কোরআন এবং সুন্নাতের প্রচার এবং প্রসার করছে। আজে আমির আলে সুন্নাতের কারণে, আজে দাওয়াত ইসলামীর কারণে যে যুবক আগে গান বাজনা করতো, এখন সে কোরআনে পাকের কারি হয়ে গেছে। যে যুবক আগে খেলাধুলা করতো, ব্যস্ত থাকতো দুনিয়াবি কাজের মধ্যে, এখন সে দিনই কাজের, মানুষদেরকে ভালো কাজের আহ্বানের জন্য সে ব্যস্ত হয়ে গেছে। যে আগা ফিল্ম ড্রামা দেখে সময় কুলাতে পারত না, আজ সে কোরআনের তাফসির এবং হাদিস পড়ে পড়ে নিজের সময়কে ব্যয় করছে। এটা হচ্ছে দাওয়াত ইসলামী। আচ্ছা, দাওয়াত ইসলামীর 80টি বিভাগের মধ্যে আমি মাত্র কয়েকটি বললাম, এর মধ্যে আরেকটি বিভাগ হচ্ছে সাপ্তাহিক ইস্তিমা। প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পর, যেখানে দাওয়াত ইসলামীর মার্কাজ মসজিদ সমূহ রয়েছে, ফেজানে মদিনা রয়েছে, সেখানে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাতে বড় ইস্তিমা হয়। যেমন এ মসজিদেও, ফেজানে মদিনা মসজিদেও প্রতি বৃহস্পতিবার এশার পর হয়ে থাকে। আপনাদেরকেও দাওয়াত দিয়ে দিলাম, আপনারাও প্রতি বৃহস্পতিবারে আসবেন। এখানে আলহামদুলিল্লাহ পিওর কোরআন এবং সুন্নাত অনুযায়ী সব কিছু হয়। প্রথমে কোরআনে পাকের তিলাওয়াত সূরা মুলক দিয়ে শুরু হয়। হাদিসে মুবারাকাতে রয়েছে, মিশকাত শরীফের হাদিস, যে ব্যক্তি সূরা মুলকের তিলাওয়াত শুনে রাতের বেলায় তার কবরে আজাব হবে না। তো দাওয়াত ইসলামীর এ সিস্টেম যে বৃহস্পতিবার সাপ্তাহিক ইস্তেমায় প্রথমেই হবে সূরা মুলকের তিলাওয়াত, তারপর হয় নাতে মুস্তাফা। একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পড়ে আর সবাই সকলে শুনে, এটাও হাদিস দ্বারা প্রমাণ। মিশকাত শরীফের মধ্যেই রয়েছে, মিশকাত শরীফের মধ্যে রয়েছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবিয়ে রাসূল। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসান বিন সাবিতের জন্য মেম্বর বিছাইতেন, আসন বিছাইতেন, আর নিজে নিচে বসে যেতেন। হযরত হাসান বিন সাবিতকে মেম্বরে বসিয়ে দিতেন, সাহাবায়ে কেরামগণ জড়ো হয়ে যেতেন, প্রিয় নবী বলতেন পড়ো, হযরত হাসান বিন সাবিত প্রিয় নবীর শান এবং মর্যাদার নাত পড়া শুরু করে দিতেন। এটা মিশকাত শরীফের হাদিস, অন্যান্য কিতাবের মধ্যেও আছে, সহি হাদিস, এর সনদও সহি। আর যখন হযরত হাসান বিন সাবিত নাত পড়তেন, তো প্রিয় নবী দোয়া করতেন, হে আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে সাহায্য করিও, দোয়া দিতেন, প্রিয় নবী দোয়া দিতেন। তো নাত পড়া স্বয়ং প্রিয় নবীর সামনে এটা সুন্নাত, কিন্তু আমরা দুর্ভাগা প্রিয় নবীকে তো পাচ্ছি না, কিন্তু প্রিয় নবীর নাত শুনে প্রিয় নবীকে স্মরণ করতে পারি। তো প্রথমে হয় তেলাওয়াত, তারপর হয় নাত। আমি কি কথা বুঝাতে পারছি? প্রথমে হয় তেলাওয়াত, তারপর হয় নাত, তারপর 40 থেকে 45 মিনিটের জন্য মুবাল্লিগে দাওয়াতে ইসলামী এই মানুষের সংশোধনের জন্য, সমাজের সংশোধনের জন্য সংশোধনমূলক একটি বয়ান করে। আচ্ছা, এটাও সুন্নত। আবার বৃহস্পতিবার করাও সুন্নত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রিয়াজুস সলিহিনের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার রাতের বেলায় সকল সাহাবায়ে কেরামদেরকে জড়ো করে তিনি বয়ান করতেন, সংশোধনমূলক বয়ান। তো তার বয়ান এত ভালো লাগতো সাহাবায়ে কেরামদেরকে, তাবিঈনদেরকে, যে তারা বলল যে হুজুর আপনি প্রতিদিনই বয়ান করেন, আপনার প্রতিদিনের বয়ান খুব ভালো লাগে, প্রতিদিন আপনি বয়ান করেন রাতের বেলায়, আমরা চলে আসব। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি সপ্তাহে একবারই করব, বারবার একই কথা রিপিট করলে তোমরা আবার বোর হয়ে যাবা, তোমরা বোরিং ফিল করবা, যার কারণে আমি প্রতি বৃহস্পতিবারই করি। এই সূত্রকে ধরে আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি দাওয়াত ইসলামীতে এই নিয়ম করে দিয়েছেন যে প্রতি বৃহস্পতিবার তেলাওয়াতও হবে, নাতও হবে, আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত অনুযায়ী এভাবে বয়ানও হবে। তারপর দোয়া হয়, জিকির হয়, আজকার হয়, সবার জন্য মানব কল্যাণের জন্য দোয়া হয়, মাগফিরাতের জন্য দোয়া হয়, তারপর উঠে যায়। এই নিয়ে হলো 3-4 ডিপার্টমেন্ট, আমি কত ডিপার্টমেন্ট বলবো। দাওয়াত ইসলামী অনেক বড়, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মুসলমান আজ দাওয়াত ইসলামের আয়তায় আসছে। মনে রাখবেন, দাওয়াত ইসলামীতে আসার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে লাগে না, একবার আমি দাওয়াত ইসলামী সম্পর্কে কোনো এক জায়গায় বয়ান করলাম, বয়ানের পর একজন এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমি দাওয়াত ইসলামীতে আসতে চাই, কোন ফর্ম ফিল আপ করতে হবে আর ফর্মের দাম কত? তো এটা একটা আমি পূর্বেই বললাম যে দাওয়াত ইসলামী হচ্ছে সংশোধনমূলক একটা প্রতিষ্ঠান, সংগঠন। এখানে আপনাকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, আপনি নিজের সময় দেন তাহলেই আপনার দাওয়াত ইসলামীতে আপনি চলে এসেছে। এমনকি আমির আলে সুন্নাত তো এত বড় কথা বলেছেন, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, ইয়া রাসূলুল্লাহ আহ্বানকারী প্রত্যেকেই হচ্ছে দাওয়াত ইসলামীওয়ালা। যারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যারা সুন্নাতের উপর আমল করে, তারা সকলেই হচ্ছে দাওয়াত ইসলামীওয়ালা। এর জন্য কোনো ফর্মের প্রয়োজন নেই। এই যে দাওয়াত ইসলামীর কয়েকটা ডিপার্টমেন্ট বললাম, যার মধ্যে থেকে একটা বললাম সাপ্তাহিক ইস্তিমা, আপনি সাপ্তাহিক ইস্তিমাতেই চলে আসুন প্রতি বৃহস্পতিবার, এসে দেখুন কেমন লাগে, আপনি মনে শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। পুরো সপ্তাহে আপনি দুনিয়াবী কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু সপ্তাহে একদিন আপনি এই ফেজানে মদিনাতেই চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মোরে